মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.tk। শুনতে থাকুন চার্লস ডিকেন্সের কাহিনী অবলম্বনে আজকের গল্প দ্য সিগন্যাল ম্যান। 1850 সাল নাগাদ নিউ ইয়র্ক শহরের মাঝ বরাবর কয়েক মাইল লম্বা টিকিটের লাইন পড়ে গেছে। কিসের টিকিট? না, সিনেমার নয়। শহরে প্রথম সিনেমা চালু হতে তখনও 50 বছর দেরি। খোঁজ নিয়ে দেখা গেল ব্যাপার অতি মামুলি। উঠতি এক সাহিত্যিক সদ্য প্রকাশিত বই থেকে কিছু লাইন পড়ে শোনাবেন, সে সময় ব্যাপারটা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে এত ভিড়? আপনাকে টিকিট কাটতে হবে না, আপনি 21 শতকের ভারতবর্ষে বসেই সময়ে গাড়িতে চড়ে পাড়ি দিতে পারবেন সেই অতীতের সভাঘরে। সেখানে শয়ে শয়ে মানুষ মুগ্ধ নিস্তব্ধতায় চেয়ে আছে লেখকের মুখের দিকে। প্রতিটা শব্দকে গোগ্রাসে গিলতে চায় তারা। তাদের মধ্যমণি হয়ে বসে আছেন যে মানুষটি, তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা উপন্যাসিক চার্লস ডিকেন্স। শুনতে থাকুন চার্লস ডিকেন্সের কাহিনী অবলম্বনে মিডনাইট হরর স্টেশনের জুলাই মাসের প্রথম গল্প দ্য সিগন্যাল ম্যান।
আরে ও দাদা, শুনছেন? আরে এদিকে এদিকে!
চিৎকারটা আমি জোর গলাতেই করেছিলাম, তা সত্ত্বেও লোকটা কিন্তু আগের মতোই লাইনের উপর তাকিয়ে থাকলো, যেন আমার গলাটা সেদিক থেকেই আসছে। অথচ দিক ভুল হওয়ার তো কথা নয়, আমাদের মাঝের দূরত্ব মিটার দশেকের বেশি নয়। অবশ্য রেল লাইনের দুপাশের জমি যেখানে খাদের মতো উঠে গেছে সেখানে দাঁড়িয়ে আছি আমি, ফলে তার মাথার বেশ খানিকটা উপর থেকে হাঁক দিয়েছি। এখনও কিন্তু সে একইভাবে লাইনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। শেষ বেলার সূর্যের আলো তার চোখে পড়ছে বলে ডান হাতটা ভাঁজ করে চোখের উপর ধরেছে।
আরে ও দাদা, আরে এদিকে!
এইবার যেন দিকটা বুঝতে পারল সে, উপরে তাকিয়ে দেখতে পেল আমাকে। তাতে মুখের হাবভাবে অবশ্য কোনো পরিবর্তন এলো না। আমি আগের মতোই গলা তুলে জিজ্ঞেস করলাম,
বলছি এখান থেকে নিচে যাওয়ার কোনো রাস্তা আছে? দ্রো কথা বলবো আপনার সাথে।
সে আমার কথার কোনো উত্তর দিল না। তার কারণটা অবশ্য আমিও বুঝতে পেরেছি। রেল লাইন থেকে তাড়াহুড়ো করে সরে দাঁড়ালো সে, লাইনটা কাঁপছে। অনেকটা দূর থেকে গনগনে একটা শব্দ ভেসে এসে জানিয়ে দিচ্ছে ট্রেন আসছে। কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই আমাদের মাঝের রেল লাইনটার উপর দিয়ে একটা ক্ষুধার্ত দানবের মতো চলে গেল মস্ত ট্রেনটা। লোকটা এতক্ষণে একটা সবুজ রঙের পতাকা হাতে তুলে ধরেছে। যতক্ষণ না ট্রেনটা আমাদের ছাড়িয়ে যায় ততক্ষণ সেটাকে নাড়াতে লাগলো সে। তারপর আমার দিকে তাকিয়ে হাতের ইশারায় খাঁড়াইয়ের গা বেয়ে একটা পথ দেখিয়ে দিল। দেখলাম সত্যি সাপের মতো একফালি আঁকা বাঁকা রাস্তা আছে সেখানে। আমি বিনা বাক্য ব্যয়ে সেটা ধরে নিচে নেমে আসতে লাগলাম। ইংল্যান্ডের হ্যাম্পশায়ার শহরের বাইরের দিকে রেল চলাচলের পথে এরকম বেশ কিছু দীর্ঘ টানেল আসে। ট্রেনের ভিতরে যাত্রীদের কাছে সেটা সেকেন্ড খানিকের বেশি না হলেও আসলে কিন্তু বেশ লম্বা। তো এই টানেল থেকে ট্রেন বেরিয়ে এলে তাকে সবুজ অথবা লাল সংকেত দেখানোর জন্য থাকে একজন সিগন্যাল ম্যান। আমার কাজ হলো এদের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা সেটাই ঘুরে ফিরে দেখা। গোটা হ্যাম্পশায়ারের কাজ শেষ করে প্রায় ফেরারই তোড়জোড় করেছিলাম, এমন সময় খেয়াল হলো শহরের এক প্রান্তে আর একটা টানেল বাকি রয়ে গেছে। এই টানেলটা নতুন, সদ্য পাহাড় কেটে বানানো। গাড়ি কম যায় বলে সেদিকটায় লোকজনও প্রায় থাকে না বললেই চলে। টানেল যেখানে শেষ হয়েছে সেখানেই সিগন্যাল ম্যানের ছোট্ট হাট। তার খোঁজেই আপাতত আমার এখানে আসা। লোকটা কিন্তু এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে, তার বাহাতটা থুতনির নিচে রাখা, আর সেই হাতের কনুইটা রাখা আছে ডান হাতের তালুতে। দেখে মনে হয় যেন মন দিয়ে কিছু ভাবছে। আমি সেদিকে আর না তাকিয়ে নিচে নেমে এলাম। রেল লাইনের দুপাশ দিয়ে পাথুরে মাটি সোজা উঠে গেছে। যেদিকের খাড়াইতে এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকেই কাঠের একফালি ঘর, সিগন্যাল ম্যানের ঘর। টানেল শেষ হওয়ার ঠিক মুখে লাল রঙের একটা আলো জ্বলছে। আমি নিচে নেমে আসতে লোকটা আমার দিকে তাকিয়ে একবার শুকনো হাসি হাসল। মনে হলো যেন আমি আজ এই সময়ে খাড়াইয়ের উপরে ঠিক ওই জায়গাটাতেই এসে উপস্থিত হব সেটা সে আগেই জানত। একবার আর চোখে তার কুটিরের দিকে তাকিয়ে নিলাম। কাঠের বেশিরভাগ জায়গাতেই ফুটো ফাটা হয়ে শ্যাওলা জমে আছে। তার ফাঁক দিয়েই মনে হলো ভিতরে সাদা রঙের আলো চলছে। চারপাশে পুরনো স্যাঁত স্যাঁতে মাটির গন্ধ। শরীরটা কেমন যেন শিরশির করতে লাগলো। চেনা জানা পৃথিবীর থেকে বেশ খানিকটা বাইরে এসে পড়েছি। আমি তার কাছে চলে আসতে আমার থেকে দুপা সরে দাঁড়ালো। সে চোখ দুটো কিন্তু স্থির হয়ে আছে। টানেলের মুখে লাল আলোটার দিকে তাকালো একবার। কেমন যেন অজানা ভয়ের রেখা দেখা দিল তার মুখে। আমি সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, মনে হলো আমাকে দেখে ভয় পেয়েছেন? লোকটা ইতস্তত মাথা নাড়াতে নাড়াতে বলল,
কি জানি, ভাবলাম আগেই আপনাকে দেখেছি কিনা।
দেখেছেন? না না, কোথায়?
ওই যে ওইখানে।
আঙুল দিয়ে রেল লাইনের উপরে টানেলের মুখটা দেখিয়ে দিল সে। আমি হাসলাম, না না ধর, কি যে বলেন, আমি প্রথম আসছি এখানে। সে আরো গম্ভীর গলায় বলল,
আমার কিন্তু মনে হচ্ছে দেখেছি।
আমি আর কিছু বললাম না। এমন নির্জন জায়গায় একা একা থাকে লোকটা, ফলে এরকম ছোটখাটো মাথার গণ্ডগোল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মানুষের সাথে কথা বলার সুযোগই বা পায় কোথায়? অবশ্য কাজকর্ম তার তেমন বেশি কিছু নেই। ট্রেনের টাইম টেবিল দেখে হাতল ঘোরানো, লাল আলোকে সবুজ করা, নিজের খাওয়া দাওয়ার জন্য মাঝে মধ্যে শহর থেকে বাজার করে আনা। সত্যি কথা বলতে কি, লোকটার ছোট্ট কুটিরটা দেখে কেমন যেন লোভ হলো আমার। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন একটা জনমানবহীন প্রান্তরে একদম একা জীবন যাপন, একরকম গায়ে পড়েই তার সাথে ভাব জমালাম আমি। খানিক কথাবার্তা এগোনোর পরে বুঝলাম, কিছুক্ষণের জন্য হলেও একটা কথা বলার মতো লোক পেয়ে খুশি হয়েছে সে। সে আমন্ত্রণ জানাতে দুজনে গিয়ে ঢুকলাম তার কুটিরের ভিতর। ঘরের ভিতরটা কিন্তু বেশ সাজানো গোছানো। একপাশে আগুন জ্বলছে, তার থেকে একটু দূরেই একটা মাঝারি কাঠের টেবিল, তার উপরে খাতায় কিছু দরকারি ফোন নম্বর আর কিছু হাবিজাবি লিস্ট। এখানে ল্যান্ডফোনও আছে দেখলাম। টেবিলের পাশে রাখা চেয়ারে বসে পড়লাম দুজনে। লোকটা সদালাপি, আমাকে সামনে বসিয়ে রেখে একটার পর একটা গল্প বলতে লাগলো সে। সবই এই টানেলের মুখে সিগন্যাল ম্যান হিসেবে তার বাস্তব অভিজ্ঞতার মামুলি বর্ণনা। আমারও শুনতে খুব একটা খারাপ লাগছিল না, ভালো লাগছিল এই ভেবে যে আর কিছু না হোক তার এতদিনকার জমে থাকার গল্পগুলোর একমাত্র শ্রোতা হতে পারছি ভেবে। কথাবার্তা শেষ হতে আমি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললাম,
যাই হোক, সব মিলিয়ে আপনার এখানে মন্দ কাটছে না, কি বলো?
লোকটাও উঠে পড়েছিল, আমার দিকে এক পা এগিয়ে এসে বলল,
সপ্তাহখানেক আগে অবধি তাই ছিল, তো ইদানিং একটা সমস্যা হচ্ছে।
সমস্যা বলতে? কিরকম সমস্যা?
সেটা যে কি করে আপনাকে বোঝাবো তাই ভেবে পাচ্ছি না। আপনি যদি আর একদিন এখানে আসেন।
শেষ কথাটা বলতে গিয়েও থেমে গেল সে। এই প্রথম মনে হলো সে আমার থেকে কিছু চাইতে সংকোচ বোধ করছে। হ্যাঁ নিশ্চয়ই, কবে আসবো বলুন,
আমি তো সারাদিন এখানেই আছি, তবে রাতের দিকে ট্রেনের ঝামেলা থাকবে না।
বেশ তো, তাহলে কাল রাত 11টায় আসবো।
সে খুশি হয়ে আমার সাথে বাইরে বেরিয়ে এলো। এতক্ষণে বাইরেটা অন্ধকার হয়ে এসছে।
আমি আপনাকে এগিয়ে দিচ্ছি স্যার, হ্যারিকেন আছে আমার কাছে, শুধু একটা অনুরোধ আছে।
হ্যাঁ বলো, কি অনুরোধ? আমি আশ্বস্ত করলাম তাকে।
আমাকে ওইভাবে উপর থেকে ডাকবেন না।
অদ্ভুত ঠান্ডা গলায় কথাটা বলল লোকটা, কিরকম যেন কৌতূহল হলো আমার। জিজ্ঞেস করলাম, কেন, অসুবিধা কি আছে, রাখলে?
না অসুবিধা নেই, তবে কথাগুলো আমি আগেও শুনেছি।
হ্যাঁ তো কি আছে তাতে, আপনি নিচে ছিলেন, আপনাকে দেখতে পাইনি তাই ডাক দিয়েছিলাম।
লোকটা মাথা নামিয়ে কি যেন ভাবতে ভাবতে বলল,
শুধু সেই জন্যই দেখেছিলেন,
আর কি জন্য ডাকবো?
এবার বেশ অবাক লাগতে শুরু করেছে আমার।
ধরুন আপনার মনে হয়নি যে কোনো অলৌকিক উপায়ে ওই ওই শব্দগুলোই বললেন আপনি?
অলৌকিক উপায়? আমার ঠোঁটের কোণে হাসির রেখা খেলে গেল। লোকটার মাথায় খানিক ছিট আছে বটে,
কই না তো।
সে আর কথা বাড়ালো না, আমিও রেল লাইনের পাশ দিয়ে ফেরার পথ ধরলাম। যেতে যেতে মনে হলো অনেক দূর থেকে যেন ট্রেন আসছে। ঠিক বাঘ আসবার আগে যেমন বনের পশুরা চঞ্চল হয়ে ওঠে, তেমনি আমার চারপাশের মৃদু হাওয়াটাও যেন দুলে উঠছে বারবার। লাইন থেকে বেশ খানিকটা দূরে একটা হোটেল ভাড়া করে আছি আমি, আপাতত সেখানেই ফিরব। পরদিন রাতে ঠিক 11টায় সিগন্যালম্যানের কুটিরের সামনে উপস্থিত হলাম আমি। সে বাইরেই আলো হাতে অপেক্ষা করছিল। আমি নিঃশব্দে নিচে নেমে সে একগাল হেসে বললাম, আজ কিন্তু ডাকিনি। তারপর কাছে এসে বললাম, এবার কথা বলা যায়?
নিশ্চয়ই স্যার, আসুন না, ভিতরে আসুন।
ঘরটা কালকের থেকে খুব একটা পাল্টায়নি, আগের মতোই সাদা আলো জ্বলছে, চেয়ারগুলো কালকের মতোই রাখা আছে। তার উপরে আবার বসে পড়লাম দুজনে। সে আমার দিকে খানিকটা ঝুঁকে পড়ে নিচু গলায় বলল,
আজকে আপনাকে যা বলবো তা কাউকে বলিনি, সত্যি বলতে বলার মতো লোক কি বা পেলাম কোথায়?
বলে সে একটু থেমে আবার বলল,
কাল বিকেলে আমি আপনাকে অন্য কেউ ভেবে ভুল করেছিলাম।
অন্য কেউ ভেবেছিলে? কে ভেবেছিলে?
তা জানি না স্যার, তার মুখ আমি দেখিনি, আর বাঁ হাতের কনুইটা ভাঁজ করে চোখের উপর রাখা থাকে, আর ডান হাতটা সজোরে নাড়তে থাকে আমার দিকে।
কথাগুলো বলতে বলতে সেও একইভাবে চোখ ঢেকে হাত নাড়াতে লাগলো। তার হাবভাব দেখে কেমন যেন ভয় লাগলো আমার, মাথা নামিয়ে নিলাম। এই ঘরের ভিতরে আলো কম, বাইরেও খুটখুটে অন্ধকার। নিস্তব্ধতার মাঝে আমাদের গলার আওয়াজ যেন ক্ষীণ প্রতিধ্বনির জন্ম দিচ্ছে। আগের মতোই মৃদু স্বরে বলতে লাগলো সে,
সেদিন ছিল পূর্ণিমা, এখানেই বসেছিলাম আমি, হঠাৎ মনে হলো দূর থেকে কেউ যেন চিৎকার করছে, ও দাদা শুনছেন, এদিকে এদিকে। আমি বাইরে বেরিয়ে মুখ তুলে দেখি টানেলের লাল আলোটার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। আচ্ছা তা বোঝা যায় ফুট ছয়েক লম্বা একটা মানুষ, মুখ চোখ অস্পষ্ট, যেভাবে এক্ষুনি দেখালাম সেভাবে হাত নাড়ছে, ক্রমাগত চিৎকার করেই চলেছে, তাকাও তাকাও এদিকে তাকাও। আমি আলোটা বাঁকিয়ে ধরে ছুটে গেলাম সেদিকে, কাছে এসে পড়েছিলাম এমন সময় দেখলাম সে নেই।
নেই মানে টানেলের ভিতরে ঢুকে গেল?
না, তা হতে পারে না। আমি প্রায় 100 মিটার দৌড়েছিলাম টানেলের ভেতর দিয়ে, এখানে কেউ ছিল না। তন্ন তন্ন করে খুঁজেও কাউকে দেখতে পাইনি। ঘরে ফিরে এসে হেড অফিসে ফোন করেছিলাম কোনো গণ্ডগোল হয়েছে কিনা জানতে, তারপর কিছুই হয়নি।
ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলাম না আমি। বললাম, রাতের দিকে এখানে যা অন্ধকার দেখছি তাতে চোখের ভুল দেখাটা তো মোটেই আশ্চর্যের না। চারপাশে গাছপালা, জঙ্গলে রাতের হাওয়া ধাক্কা খেয়ে এমন মানুষের চিৎকারের মতো শোনাতেই পারে। ধীরে ধীরে মাথা নাড়ল লোকটা, বুঝলাম তার গল্প এখনো শেষ হয়নি।
এই ঘটনার 6 ঘন্টা পরে ট্রেনে কাটা পড়া একটা লাশ উদ্ধার হয় ওই সিগন্যালের মুখ থেকেই।
এই প্রথম বরফের মতো ঠান্ডা একটা চোরা স্রোত খেলে গেল আমার মেরুদণ্ড দিয়ে, অথচ ব্যাপারটা বিশ্বাস করতেও মন চাইল না। দুর্ঘটনাটাকেও কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় বটে, কিন্তু একসাথে একই জায়গায় একই মানুষের চোখে এতগুলো কোইন্সিডেন্স পরপর ঘটবে সেটা মেনে নেওয়া মুশকিল। কথাগুলো বলার পর সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ঘড়ির দিকে তাকালাম, রাত প্রায় 12টা বাজতে চলেছে।
এটা প্রায় 5 বছর আগের কথা। তারপর 6 মাস কেটে গেছে, ঘটনাটার কথাও আমি প্রায় ভুলেই গেছি। একদিন তখনও ভোরের আলো ফোটেনি, আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ওই লাল আলোটার দিকে তাকিয়ে আবার দেখতে পেলাম তাকে।
এবার আমার দিকে চোখ তুলে তাকালো সে, দৃষ্টি স্থির। আগের মতো চিৎকার করছিল
না, কোনো শব্দ করেনি, চুপ করে আলোর উল্টো দিকে ঝুঁকে দাঁড়িয়েছিল।
হাত নাড়ায়নি?
না, শুধু হাত দুটো চোখের সামনে জড়ো করে মুখ ঢেকেছিল এইভাবে।
প্রবল দুঃখ, যন্ত্রণা বা হতাশায় আমরা যেভাবে মুখ ঢেকে ফেলি, অনেকটা সেইভাবে মুখ ঢাকলো লোকটা। তো তুমি তার দিকে এগিয়ে যাও।
আমি ঘরে ফিরে এসে বসে পড়েছিলাম। প্রথমে মনে হয়েছিল আবার চোখে ভুল দেখছি, উঠে গিয়ে আবার যখন সেদিকে তাকালাম আর দেখতে পেলাম না তাকে।
কিরকম যেন একটা সন্দেহ দানা বাঁধছিল আমার মনে। জিজ্ঞেস করলাম, এই ঘটনার পরে আর কিছু ঘটেনি?
সেদিনই বিকেলে একটা ট্রেন টানেল থেকে বের হয়ে আসছিল, আমি আমার মনে পতাকা দোলাচ্ছিলাম। হঠাৎ খেয়াল হলো একপাশে জানলা দিয়ে কার যেন একটা মাথা বেরিয়ে আছে, সাথে একটা হাতও। আতঙ্কে শিউরে উঠলাম। আমি একজন মহিলা, মনে হলো বেঁচে নেই। আমি দৌড়ে গিয়ে ট্রেন থামানোর সিগনাল করলাম, ড্রাইভার ব্রেক কষল, ট্রেনটাও ততক্ষণে বেশ কিছু দূর এগিয়ে গেছে। আমি দৌড় দিলাম সেদিকে। কিছুক্ষণ পরে তল্লাশি করে দেখা গেল ট্রেনেরই একটা কম্পার্টমেন্টে এক মহিলা খুন হয়েছেন। লোকজন মৃতদেহটা ধরাধরি করে নিয়ে এলো এখানে, এই আমার এই ঘরের মেঝেতেই পড়েছিল সেটা, ওই ওইখানে।
আর চোখে আমি একবার মাটির দিকে তাকালাম, সেখানটা এখন ফাঁকা।
ঠিক যেমনটা ঘটেছিল তাই বললাম আপনাকে।
এবার আর কি বলবো বুঝতে পারলাম না, গলাটাও শুকিয়ে এসছে মনে হয়। এতক্ষণ ধরে গল্প শুনতে শুনতে সেদিকে খেয়ালই পড়েনি।
তারপর থেকে সারাক্ষণ কেমন যেন ভয় করে আমার, মনে হয় খারাপ কিছু হবে। এরপর সপ্তাহখানেক হলো তাকে রোজই দেখতে পাই আমি।
রোজ দেখতে পাও? আমার এতক্ষণের শিরশিরানি ভয়টা এক লাফে হৃৎপিণ্ডের কাছে উঠে এলো। ওই আলোটার কাছেই?
হ্যাঁ, লাল আলোটার কাছে।
ও দেখে কি করছে বলে মনে হয়?
ওই যে আপনি যা বলছিলেন, বলে দাদা শুনছেন সরে যান ওখান থেকে সরে যান, এদিকে বলে ওইভাবে হাত নাড়াতে থাকে। আমার ঘরের অ্যালার্মটাও যেন বাজতে থাকে সেই মুহূর্তে।
হঠাৎ একটা কথা মাথায় আসতেই তাকে থামিয়ে দিলাম আমি। তার মানে কাল আমি যখন তোমায় ডেকেছিলাম তখনও তোমার অ্যালার্ম বাজছিল?
হ্যাঁ।
এবার আমার মুখে স্বস্তির হাসি খেলে গেল। বললাম, না দেখো কাণ্ড, আমার স্পষ্ট মনে আছে কাল যে সময় আমি তোমাকে ডেকেছিলাম ঠিক সেই মুহূর্তে তোমার ঘরে টেলিফোনটা বাজছিল, সেটাকেই তার মানে অ্যালার্ম ভেবে ভুল করেছো তুমি। সে কিন্তু আশ্বস্ত হলো না, মাথা নাড়তে নাড়তে বলল,
তা কি করে হয়, টেলিফোনের রিংয়ের আওয়াজ আর অ্যালার্মের শব্দ আমি এত বছর ধরে শুনছি, দুটো গুলিয়ে ফেলবো।
বুঝলাম আমার ব্যাখ্যায় সে শান্ত হবে না। জিজ্ঞেস করলাম, আচ্ছা কাল যখন তাকিয়েছিলে তাকে দেখতে পেয়েছিলে?
হ্যাঁ দেখেছিলাম।
আমি এক মুহূর্তে উঠে দাঁড়ালাম, মনের ভিতর এতক্ষণ ধরে জমতে থাকা কৌতূহলগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। দরজার দিকে এগিয়ে গিয়ে বললাম, চলো তো দেখি এখন দেখা যায় কিনা। প্রবল অনিচ্ছা সত্ত্বেও সে উঠে দাঁড়ালো, তারপর দরজার ঠিক বাইরে আমার পাশে এসে দাঁড়ালো। একটু দূরে সিগন্যালের লাল আলোটা জ্বলছে, সেই আলোর আভা ছড়িয়ে রয়েছে টানেলের মুখটায়, সেখানে কাউকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ এখন?
না।
দরজা বন্ধ করে আবার ঘরের ভিতরকার চেয়ারে এসে বসলাম আমরা। সমস্ত ব্যাপারটা আমার কাছে এখনো পরিষ্কার নয়। ব্যাপারটা যদি সত্যি অলৌকিক হয় তাহলেও তার ব্যাখ্যা নেই কোনো। ছায়ামূর্তিটা দেখার পরেই দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তার উদ্দেশ্যটা কি, কে সে? আমাকে চিন্তান্বিত দেখে সে নিজেই বলল,
লোকটা কে হতে পারে বলুন তো।
আমি খানিকের জন্য তার চোখের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিয়ে বললাম, তার থেকেও বড় প্রশ্ন হলো মুখ দিয়ে ওই কটা শব্দ করে ঠিক ওইভাবে হাত নেড়ে সে কিসের সংকেত করতে চায়, কি বিপদ আসতে চলেছে? আগের দুবার তার পূর্বাভাস মিথ্যে হয়নি, এবারও হবে বলে তো মনে হয় না। সে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল।
এবার আমি কি করি বলুন তো, এর অফিসে গিয়ে যদি এইসব কথা জানাই তাহলে তারা আমায় পাগল ভাববে, বলবে আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু ইস্তফাও দিতেও বলবে। গরিব মানুষ, কাজ গেলে না খেয়ে মরব।
কথাগুলো শুনে আমার মনটা কেমন খারাপ হয়ে গেল। এ ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার সামর্থ্য লোকটার নেই, সে পাকে চক্রেই এর মাঝে এসে পড়েছে। এর থেকে বোধহয় তার নিরিবিলি একঘেয়ে জীবনই বেশি পছন্দের ছিল। সে বলে চলল,
মাঝে মাঝে মনে হয় সব কিছু যদি আমায় বলে দিত তাহলেই আর সমস্যা থাকতো না। যেমন ধরুন দুর্ঘটনা কোথায় ঘটবে, কিভাবে ঘটবে, তোমার কিভাবে সেটা এড়ানো যাবে, সেসব কিছু নয়, শুধু চোখ ঢেকে হাত নাড়তে থাকে, অর্থাৎ কিছু একটা ঘটবে। আমি এসব জেনে কি করি বলুন তো।
আমি তার কাঁধে একটা হাত রেখে বললাম, তোমার সমস্যাটা আমিও বুঝতে পারছি, কিন্তু মুশকিল কি জানো তো, তোমাকে এখান থেকে বদলি করতে গেলে আমাকে কিছু কারণও দেখাতে হবে, সেটাই যে কি দেব বুঝতে পারছি না। এইবার একটা বড় সড়ো হাসির রেখা ফুটে উঠল তার মুখে।
আমাকে বদলি করতে হবে না স্যার, এখানে আমি চোখ বুঝে থাকলেই হলো, লোকটা ভূত হোক আর যাই হোক আমার কোনো ক্ষতি তো করছে না।
তুমি সত্যি বদলি হতে চাও না? সে আগের থেকে আরো জোরে মাথা নাড়ল, তারপর আমার দিকে আরো খানিকটা এগিয়ে এসে আরো কিছুটা নিচু গলায় বলল,
আপনাকে তো একটা কথা বলাই হয়নি।
কি কথা বলো তো?
তার মুখে একটা রহস্যের হাসি খেলে গেল।
খাড়াইয়ের এইদিকে পুরনো ট্রেনের একটা ভাঙা অংশ পড়ে আছে, কাল সকালের দিকে আসলে তার ভিতরে একটা অদ্ভুত জিনিস দেখাতে পারি আপনাকে।
অদ্ভুত জিনিস? কি জিনিস?
না এখন না, কাল দেখাব।
আমি মাথা নাড়লাম। কাল তো একটু কাজ আছে, পরশু আসতে পারি।
বেশ, তাই আসুন।
আজও আমাকে লাইন পর্যন্ত এগিয়ে দিল সে। বেরোনোর সময় আমার চোখ লাল আলোটার দিকে নিজে থেকেই চলে গেল, তারপরে সিগন্যালম্যানের মুখের দিকে।
শুভরাত্রি স্যার।
হ্যাঁ শুভরাত্রি। দুদিন ধরে কাজের ব্যস্ততায় লোকটার কথা ভুলেই গেছিলাম, আজও মনে ছিল না। সকালবেলা মেন রোড দিয়ে যেতে যেতে খানিক দূরে খাড়াইটা যেখানে লাইনের উপর নেমে গেছে সেই খাদটা চোখে পড়ল। কি মনে হতে সেদিকে এগিয়ে গেলাম আমি। হাঁটতে হাঁটতে টানেলটা চোখে পড়ল, সাথে সিগন্যাল ম্যানের সেই কুটিরটা। আজ কিন্তু বহু লোকজনের সমাগম হয়েছে সেখানে, শুধু সিগন্যাল ম্যানকে দেখা গেল না। কৌতূহল হতে নিচে নেমে এলাম আমি। সামনেই হত্যাকর্তা গোছের একটা লোককে চোখে পড়ল, বুকে রেল কোম্পানির লোগো। জিজ্ঞেস করলাম, কী হয়েছে দাদা, কেন তো ভিড় কেন? লোকটা বিরক্ত হয়ে মাথা তুলিয়ে বলল,
আর বলবেন না, এই লাইনেই সিগন্যাল ম্যান কাটা পড়েছে।
একটা আকস্মিক যন্ত্রণার স্রোত আমার সারা শরীর অসার করে দিল। কোন রকমে উচ্চারণ করলাম, কিভাবে কাটা পড়ল?
তা কি জানি মশাই, লোকটার কালা আর অন্ধ দুটো একসাথে ছিল এমন তো জানতাম না। অথচ ট্রেন আসার সময় সে নাকি ঠায় লাইনে দাঁড়িয়েছিল।
মানে টানেল থেকে ট্রেন বেরিয়ে আসতে দেখেও সরেনি?
না, যে ছোকরা ট্রেন চালাচ্ছিল তার সাথে আমি নিজে কথা বলেছি। লোকটাকে লাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার ব্রেক চাপে, সাথে চিৎকার করে বলতে থাকে, সরে যান সরে যান, ওখান থেকে সরে যান, ও দাদা সরে যান। কিন্তু কিসের কি, সে লোকটা একইভাবে সেই দিকে তাকিয়েছিল। শেষে মৃত্যু অনিবার্য দেখে ড্রাইভার হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, লোকটাকে চাকার তলায় পিষে দিয়ে তবে ট্রেনটা থাম। রক্তারক্তি কাণ্ড।
আমার আর এসব শুনতে ভালো লাগছিল না, ধীর পায়ে লাইনের একদিকে সরে এলাম। কিছু অদ্ভুত চিন্তা মাথার ভিতর খেলা করছে। ব্রেক কষার ঠিক আগে যে কথাগুলো ড্রাইভার চিৎকার করে বলছিল, তার সাথে সিগন্যাল ম্যানের দেখা সেই ছায়ামূর্তির কোথাও একটা অদ্ভুত মিল আছে। তারও দু হাতে মুখ ঢাকা ছিল, সেও হাত দুটো প্রবল বেগে নাড়ছিল সামনের দিকে। ওই কি দু সপ্তাহ ধরে নিজের মৃত্যু সংকেতই ঘুরে ফিরে আসছিল তার চোখের সামনে? মনে পড়ল কাছেই একটা ভাঙা ট্রেনের পরিত্যক্ত বগিতে কি যেন দেখাবে বলেছিল সে। আমার আর সেটা দেখতে ইচ্ছা করল না। আমার পায়ের ঠিক পাশেই লাইনের ধার জুড়ে লাল রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। এও কি তবে কিছু সংকেত? মুখ তুলে তাকালাম আমি, টানেলের ঠিক মুখেই একটা লাল আলো জ্বলছে। বিপদ সংকেত, লাল টকটকে লাল রং। এই গল্পের শেষেও কিন্তু মূল প্রশ্ন অমীমাংসিতই রয়ে যায়, টানেলের তলায় সেই ছায়ামূর্তি কে ছিল? কি করেই বা তাকে দেখা যেত সেখানে? গল্পের লেখক কত হয়েছেন প্রায় 150 বছর আগে, তাকে জিজ্ঞেস করে জানবার কোনো উপায় আর নেই। আমরা ধরে নিতে পারি বাস্তব আর অবাস্তবের সীমানা থেকে উঠে আসা সেও কোনো সিগন্যাল ম্যান। শুনছিলেন চার্লস ডিকেন্সের কাহিনী অবলম্বনে দ্য সিগন্যাল ম্যান। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।